الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. رسول کریم رؤوف الرحیم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, এবং যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আপনাদের জন্য নতুন নববর্ষ উপলক্ষে নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছে, কারবালা হতে শিক্ষা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষ উপলক্ষে। ইসলাম ধর্মে আরবি নববর্ষ খুবই একটা তাৎপর্য রাখে এবং এর প্রয়োজনীয়তা রয়েছে। একবার হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করেছেন যে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে হাবিব, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে, আপনি বলে দিন যে সেটা হচ্ছে মানুষের জন্য সময় এবং সময়ের জন্য চাঁদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই চাঁদ তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে বলা হয়েছে যে এই চাঁদের অনেক তাৎপর্য রয়েছে, এই চাঁদের মাধ্যমে অনেক দিনই এবং দুনিয়াবী কাজ বিজড়িত। যেমন চাঁদের মাধ্যমে তিজারত এবং ব্যবসা সংক্রান্ত বিষয়াদি জড়িত, তাছাড়া নামাজ, রোজা, হজ, জাকাত, কোন মাসে রোজা রাখতে হবে, কোন মাসে হজ আদায় করতে হবে, কোন মাসে ঈদ পালন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো চাঁদের সাথে জড়িত রয়েছে। তো আমাদের মুসলমানদের উচিত যে হিজরি সন সম্পর্কে জ্ঞান থাকা। দেখা যায় আজ আমরা মুসলমান কিন্তু অনেকে হিজরি সন সম্পর্কে অনবহিত, যে হিজরি কত বছর চলছে আমাদের জানা থাকে না। অনেক সময় দেখা যায় যখন ইংরেজি নববর্ষ আসে, তখন আমরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বলে থাকি, আমাদের জানা থাকে। বাংলা নববর্ষ যখন আসে, তখনও আমরা একে অপরকে এর মোবারকবাদ জানিয়ে থাকি। তো আমাদের উচিত যে আরবি মাসও যখন আসবে, আরবি নববর্ষ যখন আসবে, আমরা একে অপরকে এর মোবারকবাদ জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আজকের এই নববর্ষ উপলক্ষে মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে কারবালা হতে শিক্ষা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসতেন, তার প্রতি কেমন ভালোবাসা ছিল, এ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করব। সাইয়্যিদুস সুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরির শাবান মাসের 5 তারিখ পবিত্র মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। জন্মের পর সরকারি মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়ে দোয়া করেছিলেন। 7 দিন পর আকিকা করে হুসাইন নাম রাখা হয়েছিল। হাদিস শরীফে বর্ণিত আছে, আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাতি, অর্থাৎ হাসান এবং হুসাইন জান্নাতি নাম সমূহের মধ্যকার 2টি নাম। এর আগে আরবের জাহিদিয়াত যুগে এ 2 নামের প্রচলন ছিল না। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় পাত্র ছিলেন। তাদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হাসানা والحسينة هما ريحاني من الدنيا, অর্থাৎ নিশ্চয় হাসান ও হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুল, আপন সন্তান থেকেও তিনি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অধিক ভালোবাসতেন। হযরত আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একদিন সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডানে ও শিও সাহেব জাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বামে বসিয়েছিলেন। এমত অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এ দুজনকে আপনার কাছে এক সঙ্গে রাখতে দেবেন না, এদের মধ্য হতে একজনকে ফিরিয়ে নেবেন, অতএব আপনি এ দুজনের মধ্যে যাকে ইচ্ছে পছন্দ করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যদি হুসাইনকে নিয়ে যায় তাহলে ওর বিরহে ফাতেমা ও আলীর খুবই কষ্ট হবে এবং আমার মনটাও ক্ষুণ্ণ হবে, আর যদি ইব্রাহিমের ওয়াফাত হয় তাহলে সবচেয়ে বেশি দুঃখ একমাত্র আমি পাব, এজন্য নিজে দুঃখ পাওয়াটাই আমি পছন্দ করি। এ ঘটনার 3 দিন পর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপর থেকে যখনই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসতেন, হুজুর ওকে মোবারকবাদ দিতেন, ওর কপালে চুমু দিতেন এবং উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলতেন, আমি হুসাইনের জন্য আপন সন্তান ইব্রাহিমকে কুরবানি দিয়েছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন না, অর্থাৎ হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন অবস্থায় বাহিরে তশরিফ আনলেন যে তার এক কাঁধের উপর হযরত হাসান এবং অন্য কাঁধের উপর হযরত হুসাইনকে বসিয়েছিলেন। এভাবেই আমাদের সামনে তশরিফ আনলেন এবং ফরমালেন যে, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, অর্থাৎ যে এ দুজনকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে এদের সাথে দুশ্মনী করলো সে আমার সাথেই দুশ্মনী করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে তার শাহাদাতের কথা সবার জানাজানি হয়ে গিয়েছিল। হযরত আলী, হযরত ফাতিমাতু জাহরা, অন্যান্য সাহাবায়ে কিরাম ও আহলে বাইতের সংশ্লিষ্ট সবাই হুসাইন এর শৈশব অবস্থায় জানতে পেরেছিলেন যে এ ছেলেকে একান্ত নির্মম ভাবে শহীদ করা হবে এবং কারবালার ময়দান তার রক্তে রঞ্জিত হবে। তার শাহাদাতের ভবিষ্যৎবাণী সম্বলিত অনেক হাদিস বর্ণিত আছে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বলেন যে, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কোলে দিলাম, এরপর আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার কি? তিনি ফরমালেন, আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে খবর দিয়ে গেল যে, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা, আমার উম্মত আমার এই শিশুকে শহীদ করবে। হযরত উম্মুল ফজল বলেন, আমি আশ্চর্য হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশুকে শহীদ করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম তার শাহাদাতের স্থলের লাল মাটি এনেছেন, অর্থাৎ তার শাহাদাতের যে জায়গায় তার শাহাদাত হবে সেই জায়গার মাটিটা জিব্রাইল আলাইহিস সালাম এনেছিলেন। হজরত ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবি শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফিনের সময় কারবালার পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সে জায়গার নাম জানতে চাইলেন। লোকেরা বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা। কারবালার নাম শুনেই তিনি এত কান্নাকাটি করলেন যে মাটি চোখের পানিতে ভিজে গিয়েছিল। অতঃপর ফরমালেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে দেখতে পেলাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদছেন? ফরমালেন, এমাত্র জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল, ইন্না ওয়ালাদিল হুসাইন ইউকতালু বিশাতিল ফুরাতি বিমাউদিইন ইউকালু লাহু কারবালা। হুসাইনকে ফোরাত নদীর তীরে সে জায়গায় শহীদ করা হবে যে জায়গার নাম কারবালা। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎ বাণী করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশবকালেই এটা সবার জানাজানি হয়ে গিয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাওয়ন্দ তালার ইচ্ছায় রেজামন্দি জ্ঞাপন করেন। জলে স্থলে যার হুকুম চলে, পাথর বৃক্ষ পশু পাখি যাকে সালাম করে, যার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার হুকুমে ডুবন্ত সূর্য ফিরে আসে এবং খোদা প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টিকুলের প্রতিটি কণায় কণায় যার রাজত্ব চলে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণ প্রিয় দরিদ্রের সাজাত হওয়ার খবর পেয়ে অশ্রু বিসর্জন দিয়েছেন বটে, কিন্তু রক্ষার জন্য খোদার বারগাহে দোয়া করেননি। এমনকি হজরত আলী ও হজরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ বলে আরজ করেননি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনের শাহাদাতের খবর শুনে আমাদের বুক ফেটে যাচ্ছে, আপনি আল্লাহর দরবারে ওকে এ মুসিবত থেকে রক্ষার জন্য দোয়া করুন। মোট কথা, কেউ ওকে রক্ষার জন্য দোয়া করেননি, সবাই চেয়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এ মহা পরীক্ষায় কামিয়াব হয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে উচ্চ স্থান লাভ করেন। অতি পরিতাপের বিষয়, আমাদের মধ্যে মুসলমান নামধারী কেউ কেউ বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের উপকার তো দূরের কথা, নিজের উপকারও করতে অক্ষম, নাউযুবিল্লাহ। তাদের প্রধান দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যখন স্বীয় দরিদ্রকে হত্যা থেকে বাঁচাতে পারেননি, সেক্ষেত্রে অন্যদেরকে মুসিবত থেকে কিভাবে রক্ষা করতে পারেন? এর জবাব হচ্ছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হওয়া থেকে রক্ষার চেষ্টা করেননি, তিনি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে হত্যা থেকে রক্ষার জন্য দোয়া করেননি। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষার জন্য চেষ্টা করেননি, তখন এটাকে অক্ষমতা বলাটা মারাত্মক ভুল হবে। মনে করুন আমাদের কোনো লোক নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে নৌযান ইত্যাদি থাকা সত্ত্বেও ওকে রক্ষার জন্য আমরা চেষ্টা করিনি, এই ক্ষেত্রে আমাদের কি অক্ষম বলা যাবে? অবশ্য আমরা যদি চেষ্টা করে বিফল হতাম তাহলে অক্ষম বলা যেত। আমাদের সমাজে এখনো অনেক ইয়াজিদের প্রেতাত্মা রয়েছে, ওরা সুযোগ বুঝে আহলে বাইত ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। এদেরকে চিনে রাখা এবং এদের সম্পর্কে সদা সজাগ থাকা আমাদের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল বা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অবহিত নও। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা অনেক লোককে এই নিয়ামত দান করেছেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ামত লাভ করেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ামত লাভ করেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ামত লাভে ধন্য হয়েছেন। উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে, গজওয়ায়ে খাইবারেও অনেক সাহাবায়ে কিরাম এই নিয়ামত লাভ করেছেন। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত এমন এক অসাধারণ ও অদ্বিতীয় শাহাদাত এবং এমন এক হৃদয় বিদারক ঘটনা যার সাথে আগের এবং পরের যুগের কোনো ঘটনার সাথে তুলনাই হয় না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর ইয়াজিদ লম্পট সিংহাসনে আরোহণ করল এবং সিংহাসনে আরোহণ করার সাথে সাথে তার মনের মধ্যে সীমাহীন অহংকার ও গর্ববোধের সৃষ্টি হলো, যার ফলে সে এমন কাজ কর্ম শুরু করল যা পবিত্র শরীয়তের সম্পূর্ণ বিপরীত। মানুষ ক্ষমতার মোহে বিভোর হয়ে অনেক সময় ধরাকে সরা জ্ঞান করে, যেমন ফিরআউন প্রথমে গরিব লোক ছিল কিন্তু ভাগ্যক্রমে বাদশাহ হয়ে সিংহাসনে আরোহণ করার সাথে সাথে এমন অহংকারী হয়ে বসল যে শেষ পর্যন্ত নিজেকে খোদা বলে ঘোষণা করল, নাউজুবিল্লাহ, এবং বলতে লাগলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার পূজা আরাধনা করো, সেই রক্ষা পাবে যে আমার পূজা করবে, আর যে আমার পূজা করতে অস্বীকার করবে তাকে আমি শেষ করে ফেলব। একমাত্র এ কারণেই সে অনেক লোকের গর্দান দ্বিখণ্ডিত করেছিল। তাদের অপরাধ ছিল তারা তার পূজা করতে এবং তাকে মাবুদ মানতে অস্বীকার করেছিল। ইয়াজিদও যখন সিংহাসনে বসলো তখন সে বাপের বর্তমানে যে সব গর্হিত কাজকর্ম গোপনে করত সেসব এখন প্রকাশ্যে করতে লাগলো, যেহেতু এখন তাকে নিষেধ করা বা বাধা দেওয়ার কেউ নেই, সেহেতু সে এখন যা খুশি তা করতে লাগলো। জিনা, ব্যভিচার এবং অন্যান্য কুকর্ম তার নিত্য দিনের অভ্যাসে পরিণত হলো। সে মনে মনে ভাবলো, আমার যে চাল চলন এবং স্বভাব চরিত্র তা কেউ সহজে মেনে নিবে না, বিশেষ করে যে সব গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা তার এ রাজত্ব মেনে নিবেন না, তারা তার হাতে বাইয়াত করবেন না, তাদের অস্বীকৃতির কারণে অন্যদের মধ্যেও অস্বীকৃতির প্রভাব বিস্তৃত হবে, এজন্য এটাই সমীচীন হবে যে আমি তাদের বাইয়াত তলব করব, যদি তারা অস্বীকার করেন তখন তাদেরকে কতল করব, যাতে আমার রাস্তার এ সব বড় বড় প্রতিবন্ধকতা অপসারিত হয় এবং আমার খেলাফতের রাস্তা যেন কণ্টক মুক্ত হয়ে যায়। তাই সে ক্ষমতায় আরোহণ করার পরপরই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ থেকে বাইআত তলব করল। এসব ব্যক্তিগণ বিশেষ সম্মানিত ছিলেন এবং বিশেষ গণ্যমানদের বংশধর ছিলেন, তাই তারা কিভাবে ফাসিক ফাজির ইয়াজিদের হাতে বায়াত করতে পারেন। সুতরাং তারা অস্বীকার করলেন এবং এটা তাদের মর্যাদাগত আচরণই ছিল। অস্বীকার করার পর হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর ওয়ালিদের আহ্বানে তার দরবারে তশরিফ নিয়ে গেলেন, তার সঙ্গে আলোচনা করলেন। মদিনার গভর্নর বলল, ইয়াজিদ আপনার বাইয়াত তলব করেছেন। তিনি বললেন, আমি ইয়াজিদের হাতে বাইয়াত করতে পারি না, ইয়াজিদ হলো ফাসিক ফাজির, এ ধরনের অনুপযুক্ত লোকের হাতে আমি বাইয়াত করতে পারি না। আমি কোনো অবস্থাতেই ওর হাতে বাইয়াত করতে রাজি নই। তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করলেন, এটা ছিল তার মর্যাদাগত আচরণ। দেখুন, তিনি যদি বাইয়াত করতেন তাহলে নিজের প্রাণ বাঁচত, পরিবার পরিজন বাঁচত, এমনও হয়তো হতো যে অগাধ সম্পত্তির মালিকও তিনি হয়ে যেতেন, কিন্তু ইসলামের আইন কানুন ছত্রভঙ্গ হয়ে যেত এবং কেয়ামত পর্যন্ত ফাসিক ফাজিরের আনুগত্য বৈধ হয়ে যেত এবং তাদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য প্রধান দলিল হিসাবে পরিণত হতো। লোকেরা বলতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাসিক ফাজিরের আনুগত্য স্বীকার করেছেন তাহলে নিশ্চয়ই এটা জায়েজ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও স্বীকারের মাধ্যমে দুনিয়াবাসীর সামনে প্রমাণ করে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত দুঃখ কষ্ট ভোগ করতে পারেন, অনেক বিপদ আপদের মোকাবিলা করতে পারেন, এমনকি আপন পরিবার পরিজনের শহীদ হওয়াটাও অবলোকন করতে পারেন, নিজেও বর্বরোচিত ভাবে শাহাদাত বরণ করতে পারেন, কিন্তু ইসলামের নিজাম ছত্রভঙ্গ হওয়া কিছুতেই সহ্য করতে পারেন না। নিজের নানার জান সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ধর্ম ধ্বংস হওয়াটা কিছুতেই মেনে নিতে পারেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ ও কর্মপন্থা দ্বারা তা প্রমাণিত করেছেন এবং দুনিয়াবাসীকে এটা দেখিয়ে দিয়েছেন, খোদার বান্দার এটাই শান যে বাতিলের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান এবং তীর তলোয়ারের সামনে বুক পেতে দেন, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করবেন না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল দ্বারা তার উচ্চ মর্যাদার পরিচয় দান করেছেন এবং জনগণের সামনে নিজের পদমর্যাদা তুলে ধরেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, ইনশাআল্লাহ আমরা এভাবে কারবালা হতে শিক্ষা অনুষ্ঠানে পর্যায়ক্রমে আমরা শুনতে থাকব যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কিনা হতে কারবালার দিকে কিভাবে তিনি গিয়েছিলেন, কিভাবে তারপর তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। আমিন বিজাহিন নবীল আমিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ততক্ষণ পর্যন্ত আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব।